বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সবকিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সবকিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 15 জুলাই, 31 আষাঢ় এবং ফার্সি 24 থির। রেডিও তেহরানের নৈশ অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। রেডিও তেহরানের অনুষ্ঠান এখন মোবাইলেও শোনা যায়। যাদের ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং অ্যান্ড্রয়েড মোবাইল অথবা আইফোন ব্যবহার করেন তারা আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পারেন। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, সৌদি সমর্থিত জঙ্গিদের বিরুদ্ধে আবারও সফল অভিযান চালিয়েছে ইয়েমেনি যোদ্ধারা, এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশে করোনার উদ্বেগজনক সংক্রমণ ও মৃত্যুর মধ্যেই দেশটির সরকার ঈদ উদযাপন উপলক্ষে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। অথচ জাতীয় কারিগরি পরামর্শ কমিটি উদ্বেগ প্রকাশ করে লকডাউনের সময়সীমা আরও বাড়ানোর পরামর্শ দিয়েছিল। এ সম্পর্কে বিশ্লেষক প্রতিক্রিয়া সহ ঢাকা থেকে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান। এটি থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানাল তেহরান। বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর। ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব নেই, তথ্য উপাত্ত দেখুন বাইডেনের প্রতি জারিফ। বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষামন্ত্রী জানালেন করোনা সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন নানা তথ্য উপাত্ত থেকে স্পষ্ট ইরানের উন্নয়নে নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি। তিনি এসব তথ্য উপাত্ত দেখতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। ইরানের পরমাণু সমঝোতা সইয়ের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে তিনি এ আহ্বান জানান। জারিফ আরও বলেন, 6 বছর আগে এমনই এক দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি ইস্যুকে যুদ্ধ ছাড়াই সমাধান করা হয়। তিনি আরও বলেন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তখন বুঝতে পারেন তার দৃষ্টিতে যে নিষেধাজ্ঞা সবকিছুকে অচল করে দিতে পারে, সেই নিষেধাজ্ঞা ইরান ও দেশটির সেন্ট্রিফিউজগুলোকে অচল করার ক্ষমতা রাখে না। ডোনাল্ড ট্রাম্পও ভেবেছিলেন তার সর্বোচ্চ চাপ সবকিছুকে অচল করতে পারবে, কিন্তু কোনোদিনই তা ঘটেনি। জারিফ বলেন, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের এসব তথ্য উপাত্ত দেখা উচিত। এদিকে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবার ইরানের পাশাপাশি পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তিনি ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্টকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, 2015 সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় সই করাই ছিল আমেরিকার একটি ভুল সিদ্ধান্ত। তিনি আবার এই সমঝোতায় ফিরে না যাওয়ার জন্য বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। পম্পেও ইরানের বিরুদ্ধে কিছু ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করে বলেন, পরমাণু সমঝোতায় ওয়াশিংটনের ফিরে যাওয়াটা বোকামি হবে। রাশিয়া বলেছে, পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে তা সহজ নয়, কিন্তু তা সত্ত্বেও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান এই সংলাপ নিয়ে হতাশ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। ভিয়েনার সংলাপে রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানো পরমাণু সমঝোতা স্বাক্ষরের ষষ্ঠ বার্ষিকী উপলক্ষে এ মন্তব্য করেন। 2015 সালের 15 জুলাই জাতিসংঘের 5 স্থায়ী সদস্য দেশ ও জার্মানিকে নিয়ে গঠিত হয় 6 জাতিগোষ্ঠীর সঙ্গে এই সমঝোতা সই করেছিল ইরান। উলিয়ানভ বলেন, পরমাণু সমঝোতাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে সংলাপের ব্যাপারে হতাশ হওয়ার সময় এখনও আসেনি এবং এ ব্যাপারে অতিরিক্ত আশাবাদী হওয়াও উচিত হবে না। দখলদার ইসরায়েলের গণমাধ্যমের ধারণা, লেবাননের ইসলামী প্রতিরোধ সংগঠন হিজবুল্লাহর কাছে বর্তমানে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র রয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা 1500 থেকে 700 কিলোমিটার। যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন ইসরায়েলে 1000 থেকে 3000 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করবে। আজ ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম ওয়ালা এ খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 2006 সালে যুদ্ধের পর গত 15 বছরে হিজবুল্লাহ ক্ষেপণাস্ত্রের মজুদ অনেক বাড়িয়েছে। তাদের অস্ত্রাগারে 200 কিলোমিটার পাল্লার গাইডেড মিসাইল রয়েছে। এছাড়া হিজবুল্লাহ ড্রোনগুলোর পাল্লা 400 কিলোমিটার। এদিকে ইসরায়েলের ইংরেজি দৈনিক হারেস লিখেছে, হিজবুল্লাহ নিখুঁত ক্ষেপণাস্ত্র নির্মাণ প্রকল্পে হামলার ইসরায়েলের চেষ্টা সত্ত্বেও সংগঠনটি এক্ষেত্রে সফল হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার, তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি সারা বিশ্বের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার আহ্বান জানানোর পর শিক্ষামন্ত্রী আজ এ মন্তব্য করলেন। তিনি এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্রান্ত কিছু করণীয় ঠিক করে দিয়েছেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খান।
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি টানা 16 মাস বন্ধ থাকার পর বিষয়টি আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে সরকার। সরকারের শিক্ষামন্ত্রী দীপুমনি আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দেশে এখন করোনাজনিত মৃত্যু এবং সংক্রমণের যে উচ্চ হার, তাতে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার মতো পরিস্থিতি নেই। শিক্ষামন্ত্রী আরও জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে এবছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। এর পরিবর্তে বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষায় গ্রুপ ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। তবে যদি সম্ভব হয় নভেম্বর ডিসেম্বরে 3টি এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। তিনি জানান, এসএসসিতে 24টি এবং এইচএসসিতে নৈর্বাচনিক বিষয়ে মোট 30টি অ্যাসাইনমেন্ট করতে হবে শিক্ষার্থীদের। বাংলা, ইংরেজি, গণিত এমন আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়গুলোর উপরে পরীক্ষার্থীদের কোনো অ্যাসাইনমেন্ট করতে হবে না। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি থাকার ফলে দেশের প্রায় 4 কোটি শিক্ষার্থীর পড়াশোনা মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। ইউনিসেফ ও ইউনেস্কো সম্প্রতি বলেছে, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য আর অপেক্ষা করা যায় না। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার সংকট বিপর্যয়কর হতে পারে। জাতিসংঘের শিশু এবং শিক্ষা বিষয়ক এই দুটি সংস্থা আরও বলেছে, স্কুল খুলে দিলে শিশুদের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম। তবে বাংলাদেশের শিক্ষামন্ত্রী বলেছেন, আমরা তখনই খুলে দিতে পারব যখন মনে করব এখন আশঙ্কা অনেক কম।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের রাতের বিশ্ব সংবাদে। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ করে যাচ্ছেন। গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত স্টাইল ক্রাফট লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ বিক্ষোভ করেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনে জয়দেবপুর ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে রাখেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তার রাজ্যকে আর্থিকভাবে বঞ্চিত করার অভিযোগ এনেছেন। করোনা ভ্যাকসিন সহ নানা খাতে বঞ্চনার অভিযোগ তুলে ধরে মমতা বলেন, যত বলব তত কথা বাড়বে, ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো। এদিকে ভারতের যোগী রাজ্য সরকারের করোনা কার্যক্রম নিয়ে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আজ এক সভায় প্রশংসা করেন, তবে রাজ্য কংগ্রেস প্রধানমন্ত্রীর বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। এ সম্পর্কে এখন রয়েছে কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিমের রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের তৎপরতার ভূয়সী প্রশংসা করেছেন। তিনি আজ বৃহস্পতিবার বারাণসীতে নিজের লোকসভা কেন্দ্রে একটি সরকারি কর্মসূচিতে বলেন, যেভাবে উত্তরপ্রদেশ সরকার কোভিডের দ্বিতীয় ঢেউ রুখে দিতে পেরেছে এবং দ্রুত সংক্রমণের হ্রাস টানতে পেরেছে তা অভূতপূর্ব। প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পরে কটাক্ষ করেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ড্রেক ও ব্রায়েন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করে এক বার্তায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রীকে। ড্রেক বলেন, উনি 15 জুলাইটিকে পয়লা এপ্রিল মনে করছেন। পয়লা এপ্রিল অর্থাৎ এপ্রিল ফুল, যে দিনটিকে বোকা বানানো দিন হিসেবে মনে করে গোটা বিশ্ব। উত্তরপ্রদেশের বিরোধী দল কংগ্রেসের পক্ষ থেকে ওই ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে, নদীতে ভাসমান মরদেহ, নদীর তীরে সমাহিত লাশ, শ্মশানের বাইরে প্রচুর ভিড়, অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে, এটাই করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করতে উত্তরপ্রদেশ মডেল। কংগ্রেসের পক্ষ থেকে আরও কটাক্ষ করে বলা হয়েছে, যোগী সরকার যেরকম করোনা সংক্রমণ ছড়ানো বন্ধ করেছে তা অভূতপূর্ব। উত্তরপ্রদেশ কংগ্রেস আজ বলেছে, একদিকে উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা ভগবান ভরসায় রয়েছে, অন্যদিকে মোদীজি আজ বারাণসীতে আইনের শাসন নিয়ে গুণগান করেছেন, নারী ও কন্যা ধর্ষণের ঘটনা থামছে না, ন্যায় বিচার পাওয়া তো দূরের কথা, এফআইআর পর্যন্ত নথিভুক্ত হয় না, মোদীজি এটাই কি আইনের শাসন, প্রশ্ন করেছে উত্তরপ্রদেশ কংগ্রেস।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। আফগানিস্তান থেকে প্রত্যাহার করে নেওয়া মার্কিন সেনাদের একটি দলকে ইয়েমেনে মোতায়েন করা হয়েছে। এসব সেনা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি কৌশলগত বিমান ঘাঁটি দখল করেছে। ইয়েমেন প্রেস এজেন্সি এ খবর জানিয়ে বলেছে, প্রথম এসব মার্কিন সেনাকে এডেন প্রদেশের এডেন আন্তর্জাতিক বিমানবন্দরে নামানো হয়। বাগদাদ সফররত ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি বলেছেন, ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির পূর্ণ সমর্থন রয়েছে এবং এ বিষয়টি জানাতে তিনি ইরাক সফর করছেন। ইরানের গোয়েন্দামন্ত্রী বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করাকে তেহরান সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং সন্ত্রাস ও উগ্রবাদ দমন করে মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য ইরান সবরকম প্রচেষ্টা চালাবে। আলাভি ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া শহরের একটি হাসপাতালে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বহু মানুষের হতাহতের ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতার সমবেদনা প্রকাশের কথা ইরাকি প্রেসিডেন্টকে জানান। শ্রোতাবন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইয়েমেনের হুতি সমর্থিত ন্যাশনাল স্যালভেশন সরকারের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজয়া প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নাসর আল মোবিন নামে অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ন্যাশনাল সালভেশন সরকারের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনী আল বিজায়া প্রদেশে সন্ত্রাসীদের বিরুদ্ধে নাসর আল মোবিন নামে অভিযান সফলভাবে সম্পন্ন করেছে। কয়েকটি কারণে নাসর আল মোবিন অভিযান গুরুত্বপূর্ণ। প্রথমত, ইয়েমেনি যোদ্ধাদের এই অভিযান সৌদি সমর্থিত উগ্র জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছে। যদিও সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ও তাদের সমর্থকরা ইয়েমেনের হুথি আনসারুল্লাহকে সন্ত্রাসী সংগঠন বলে মনে করে, কিন্তু বাস্তবতা হচ্ছে অত্যন্ত জনপ্রিয় আনসারুল্লাহ সংগঠন রাজধানী সানাই শক্তিশালী সরকার গঠন করেছে এবং তারা জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করছে। ইয়েমেনি যোদ্ধাদের হামলায় সৌদি আরব, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত আল কায়দা ও আইএস জঙ্গিরা এখন বিরাট বিপর্যয়ের সম্মুখীন এবং তারা ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। নাসর আল মোবিন অভিযানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশটি ইয়েমেনের কেন্দ্রে অবস্থিত এবং ভৌগোলিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে ইয়েমেনিদের বিজয়ের অর্থ হচ্ছে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছে। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশে ইয়েমেনিদের বিজয় ও অগ্রযাত্রা খুব অল্প সময়ের মধ্যে হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, নাসর আল মোবিন অভিযান চালিয়ে সফল হতে মাত্র 72 ঘণ্টা সময় লেগেছে। এ থেকে ইয়েমেনের সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর দ্রুত সামরিক অভিযান পরিচালনার সক্ষমতার প্রমাণ পাওয়া যায়। ইয়েমেনিদের সাম্প্রতিক এই সফল অভিযানের আরও গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, আল বিজায়া প্রদেশ বিজয়ে সেনাবাহিনী ও গণবাহিনীর মধ্যে সমন্বয় ও সহযোগিতার বিষয়টি ফুটে উঠেছে। সেনা মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, আল বিজয়া প্রদেশ বিজয়ের ক্ষেত্রে সেখানকার স্থানীয় জনগণ ও উপজাতিরা সহযোগিতা করেছে এবং তাদের সহযোগিতার কারণেই ওই অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ এলাকা থেকে সৌদি সমর্থিত জঙ্গি সন্ত্রাসীদেরকে উৎখাত করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহযোগিতার বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। যুদ্ধে যেসব আইএস জঙ্গি সন্ত্রাসীরা ধরা পড়েছে তারাই সৌদি সেনাদের সঙ্গে তাদের সহযোগিতার কথা স্বীকার করেছে। আরেকটি বিষয় হচ্ছে, ইয়েমেনিদের সাম্প্রতিক বিজয় সৌদি আরবের জন্য বিরাট পরাজয় এবং তাদের জন্য চপেটাঘাত।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের করোনা পরিস্থিতি উদ্বেগজনক, আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। সেখানে ঈদকে সামনে রেখে দেশটির সরকার লকডাউন শিথিল করেছে। তবে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি এতে উদ্বেগ প্রকাশ করেছে। এ সম্পর্কে চিকিৎসক প্রতিক্রিয়া সহ এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশ এখন প্রতিদিনই দেখছে করোনার ভয়ঙ্কর রূপ। জুনের শেষ সপ্তাহ থেকে প্রায় প্রতিদিনই ভাঙছে করোনার সংক্রমণ বা মৃত্যুর রেকর্ড। করোনা সংক্রমণের এমন তীব্রতার মাঝে লকডাউন শিথিল করার সরকারি সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে কোভিড-19 বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। এই বিশেষজ্ঞ কমিটি কঠোর বিধিনিষেধ আরও 14 দিন বাড়ানোর সুপারিশ করেছিল। একই সঙ্গে কুরবানির পশুর হাট বন্ধ রেখে প্রয়োজনে ডিজিটাল হাট পরিচালনার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছিল সরকারকে। সোমবার রাতে জাতীয় কমিটির সভার এই পরামর্শ উপেক্ষা করেই ঈদ উদযাপনকে উপলক্ষ করে 14 জুলাই মধ্যরাত থেকে 23 জুলাই সকাল 6টা পর্যন্ত সব বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে সরকার। এ অবস্থায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি তাদের 41তম সভায় গৃহীত সিদ্ধান্ত গণমাধ্যমে এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। সরকারি ঘোষণার 2 দিন পর কমিটি তাদের পরামর্শ প্রকাশ করল। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে 22 জুলাই পর্যন্ত 8 দিন বিধিনিষেধ শিথিল করার ফলে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য অধিদপ্তর। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে লকডাউন শিথিল করার বিষয়টি নিয়ে সরকারের সাথে স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে মতানৈক্য রয়েছে। এদিকে ঈদ পরবর্তী সময়ে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাবার আশঙ্কা প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডাক্তার রোবেদ আমিন জানিয়েছেন,
জুলাই মাসটা আমাদের জন্য অত্যন্ত কঠিন মাস, সুতরাং আমাদেরকে সামনে অত্যন্ত সাবধানতাভাবে অর্জন করতে হবে। তার কারণ এই মাসের কিন্তু আরো 16টা দিন বাকি আছে, যেহেতু সংক্রমণের মাত্রা এখন অনেক বৃদ্ধি পাচ্ছে এবং মৃত্যু কিন্তু 3 সপ্তাহ পর্যন্ত এইভাবে চলতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে।
এদিকে আজ বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন 226 জন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন 12,237 জন। গত 24 ঘন্টায় মারা যাওয়া 226 জনের 74 জনই ঢাকা বিভাগের। এছাড়া খুলনা বিভাগে 52 জন, চট্টগ্রাম বিভাগে 42 জন, রাজশাহী বিভাগে 24 জন, বরিশালে 6, সিলেটে 5, রংপুরে 13 এবং ময়মনসিংহ বিভাগে 10 জনের মৃত্যু হয়েছে।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতাবন্ধুরা। রাতের অধিবেশন থেকে বিদায় নেওয়ার আগে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইরানের পরমাণু কর্মসূচির উপর নিষেধাজ্ঞার প্রভাব পড়েনি বলে জানালো তেহরান। বাইডেনকে পরমাণু সমঝোতায় না ফেরার আহ্বান পম্পেওর। বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষার প্রতিষ্ঠান। শিক্ষামন্ত্রী জানালেন, করোনা সংক্রমণ ও মৃত্যুর বর্তমান হার বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার কাছে রয়েছে 1.5 লাখ ক্ষেপণাস্ত্র। ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করোনা কার্যক্রম নিয়ে ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তীব্র সমালোচনা করলেন রাজ্য কংগ্রেস। শ্রোতাবন্ধুরা, ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। তো আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি গাজী আব্দুর রশিদ আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।